নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আপনাদের কাছে পবিত্র বাইবেল শাস্ত্রের গীতসংগীতা বিষয়ে আলোচনা করছি। গীতসংগীতা ১৯ এই গীতটির বিষয় আজকের আলোচনা করব। আর বলতে পারি যে ঈশ্বরের মহান সৃষ্টির বর্ণনা। ঈশ্বর কত মহান, তাঁর সৃজন ক্ষমতা কত মহৎ ও গৌরবময়, তা গীতের মধ্যে দিয়ে দাউদ তাঁর বর্ণনা দিচ্ছেন। এই গীতটা আমরা তিন ভাগে ভাগ করে নেব। প্রথম, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে। দ্বিতীয়, ঈশ্বরের বাক্য ঈশ্বরের গৌরব অনুগ্রহ বর্ণনা করে। তৃতীয়, মানুষ ঈশ্বরের গৌরব বর্ণনা করতে পারে। এই গীতটা বিভিন্ন সমালোচক ও শাস্ত্রজ্ঞজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন। কেউ কেউ দুই ভাগে ভাগ করেছেন, আবার কেউ কেউ বলেছেন এই গীত একজন নয় কিন্তু দুইজনের রচনা। তাদের যুক্তি এই যে মূল রচনায় সদাপ্রভু এই নাম ছাড়াও আরও দুটি নামে সম্বোধন করা হয়েছে। যাই হোক, আমরা কোন যুক্তি তর্কের মধ্যে না গিয়ে গীতটার বিষয় আলোচনা করব। গীতরা পবিত্র বাইবেলের বিভিন্ন অংশের উপর আলোকপাত করে এবং বিশ্বাস করি এই গীতটার মধ্যে দিয়ে আপনি মনে প্রাণে আনন্দ ও আশীর্বাদ লাভ করবেন। প্রথমে আমরা দেখি আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে। এই গীতটা প্রাতকালীন গীতের আরেকটা। গীত ৮ সৃষ্টির বিষয় উল্লেখ করেছে এবং আমরা চন্দ্র ও তারা ইত্যাদির বিষয় পেয়েছি। গীত ৮ ছিল সন্ধ্যকালীন গীত, কেননা ওই গীতে গীতকার দাউদ রাত্রির আকাশের দিকে চেয়েছিলেন। গীত ১৯, এই গীতে দাউদ দিনের আকাশের দিকে মুখ তুলে চেয়েছেন এবং সূর্যের বর্ণনা দিচ্ছেন। ১৯ অধ্যায় ১ থেকে আমরা ৬ পদের মধ্যে আমরা দেখতে পাই যে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাঁহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। বাক্য নাই, ভাষাও নাই, তাহাদের রব শোনা যায় না। তাহাদের মান রজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত। তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাঁবু স্থাপন করিয়াছেন। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি যে তুমি এ পর্যন্ত আমাদেরকে তোমার বাক্যের সত্য দ্বারা স্বাধীন করে চলেছ এবং সেই স্বাধীনতার যে আনন্দ তুমি আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করেছ। ধন্যবাদ দিই আমাদের অনেক শ্রোতাবন্ধুর জন্য যারা প্রভু তোমার বাক্য শ্রবণ করে আনন্দ, শান্তি, মুক্তি, পরিতৃপ্তি লাভ করেছেন। তাদের প্রত্যেককে আশীর্বাদ করো যারা এখনও জীবনে দুঃখ, কষ্ট এবং যাতনা এবং বিভিন্ন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ। তুমি তাদের প্রতি দয়া করো। প্রার্থনা করি যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারেন, তোমাকে হৃদয় স্থান দিতে পারেন। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। যার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট, রোগ, যাতনা আছে তুমি জানো। প্রভু, এই অবস্থায় আমরা তোমার শরণাপন্ন হই এবং তাদেরকে তোমার চরণতলে রাখি। তোমার দয়া অনুগ্রহ তাদেরকে দেখতে সাহায্য করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশকে এবং আমাদের দেশনেতাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে আশীর্বাদ করো, একতায় প্রেমে বাস করতে অনুগ্রহ দান করো। প্রার্থনা করি আমাদের দেশে যে সমস্ত কুষ্ঠরোগীরা আছেন তাদের প্রতি দয়া করো। মানুষ যাদের ঘৃণা করে তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের প্রতি হস্ত বিস্তার করো এবং তোমার অনুগ্রহে সুস্থতা তুমি দান করো। সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে গীত সংহিতা থেকে আলোচনা করছি আর ১৯ গীতের কয়েকটি পদ পাঠ করেছি। আমরা প্রথমত দেখি যে মানুষের দৃষ্টি কত দূর, সামনে পিছনে বা ডাইনে বাঁয়ে তাকায়, যতদূর বাধা না পায় দৃষ্টি যায়। নিচের দিকে তাকায় নিজ নিজ পায়ের তলার ভূমি, কিন্তু উপরে তাকায় মুক্ত আকাশের তলে দৃষ্টি চলে যায় সেই নীল চাঁদোয়া পর্যন্ত। জানি না কতদূর ওই নীলের ওপারে যেতে হলে কল্পনার চোখ মেলতে হয়। স্বর্গপুরী কেবলমাত্র আত্মিক চোখেই দেখা সম্ভব, কিন্তু স্বর্গপুরীতে আবাসকারী মহান ঈশ্বরের প্রতাপ ও সৃজনী ক্ষমতা তাঁর সৃষ্টির মধ্যে প্রকাশ পায়, যদি কিনা আমাদের দেখার চোখ ও শোনার কান থাকে। আমরা দেখব অতি ক্ষুদ্রতম ও সূক্ষ্ম পরমাণু থেকে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সকলই একসাথে ঈশ্বরের গৌরব বর্ণনা করছে। বিশ্ব ব্রহ্মাণ্ড নিশ্চয়ই তাঁর সৃষ্টি, কিন্তু যে সকল বস্তু এই সৃষ্টির মধ্যে তিনি রেখেছেন তার সমস্ত বিষয় চিন্তা করলে সত্যি মুখ আপনি বলে উঠবেন, তুমি মহান। একই ঈশ্বর ৫ মাইল উঁচু সেই এভারেস্ট করলেন, আবার ৫ মাইল গভীর প্রশান্ত মহাসাগর সৃষ্টি করলেন, আবার তিনি অতি ক্ষুদ্র পিঁপড়েকে সৃষ্টি করেছেন, আকাশে নক্ষত্র বিছালেন, মাঠের ক্ষুদ্র ফুলের রং করলেন। আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল রোমিও তার ১ অধ্যায় ২০ পদে কি বলেছেন, ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এবারে আমরা দ্বিতীয় বিষয় দেখব ২ পদে, দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। কেমন সুন্দরভাবে সময় বাঁধা, তাই নয় কি? সময় ভোর হয়, সূর্য ওঠে, বেলা বাড়ে, দুপুর হয়, আবার বেলা গড়িয়ে আসে, সন্ধ্যা হয়, সূর্য ডুবে যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য কেবল কবির চোখে নয়, সকলার চোখে বড় সুন্দর দৃশ্য। ঈশ্বর যে কত বড় শিল্পরসিক, শিল্পী চিন্তা করে ঠিক করা যায় না। আবার রাত্রির আকাশ উজ্জ্বল, চন্দ্র ও তারকারাজি হীরক খণ্ডের মতো, নক্ষত্র যখন জল জল করে জ্বলে ওঠে, আর এক সুন্দর দৃশ্য। চাঁদের স্নিগ্ধ আলোর সৃষ্টি একমাত্র সেই অদৃশ্য সৃষ্টিকর্তা করতে পারেন। আমরা যদি কেবলমাত্র অতি মনোযোগের সাথে একটা রাত ও একটা দিন নিরীক্ষণ করি, তাহলে এক গাড়ি বই আমাদের যে কথা বুঝাবে, তা ওই একদিনের দেখায় আমরা পাব। একজন বলেছেন, দিন আমাদের শ্রম দেয়, রাত্রি আমাদের স্মরণ করায় শেষ দিনের গৃহের কথা। দিন আমাদের ঈশ্বরের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে, রাত্রি ঈশ্বরের বিশ্রামের কথা বলে। দিন আমাদের অনন্ত দিনের কথা বলে, কিন্তু রাত্রি অনন্ত রাত্রি থেকে রক্ষা পেতে নির্দেশ দেয়। তৃতীয় দেখব, ১৯:৩-৪ পদে, বাক্য নাই, ভাষাও নাই। একটু চিন্তা করে দেখি, নীল আকাশ, উজ্জ্বল সূর্য, স্নিগ্ধ চাঁদ, ঝলমলে তারা, সবাই নীরব, কিন্তু তাদের সে নীরবতা মহান ঈশ্বরের গৌরব বর্ণনা করে চলেছে। সত্যি আকাশ তো কথা বলে না, সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারাও বলে না, অথচ সারা বিশ্বের কাছে তাদের নীরব ভাষায় সাক্ষ্য দিয়ে চলেছে। মুখ বধির ইশারায় মনের কথা জানায়। আকাশ ও গ্রহ নক্ষত্র তাদের সুশৃঙ্খল গতিবিধিতে দিনের পর দিন চলেছে, এটাই তাদের ভাষা। আকাশ প্রকাশ করছে ঈশ্বরের জ্ঞান, তারা জানাচ্ছে তার পরাক্রমের কথা, আর তারা ঈশ্বরের পরিকল্পনা ও প্রয়োজনীয়তার বিষয় জানায়। সৃষ্টির প্রথম থেকেই এদের এই কাজ করে চলেছে। আমরা দেখি সমগ্র বিশ্বাসী পিতা ঈশ্বরকে মহান স্রষ্টা স্বীকার করেছেন। প্রত্যেক আমরা দেখি যারা রয়েছেন এই কথায় লিপিবদ্ধ করেছেন যে, কিন্তু নতুন নিয়মে এসে আমরা আরও দুজনের সন্ধান পাই যারা পিতা ঈশ্বরেরই সত্তা, ভিন্ন নামে পরিচিত। আমরা আদি পুস্তক ১:২ পদে দেখি ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। আবার নতুন নিয়মে যোহন লিখলেন, যোহন তার ১:১-৩ পদে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বরই ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। বাইবেলের নতুন নিয়মে কলসীয় তার ১:১৬ পদে লেখা আছে, কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, হ্যাঁ, আকাশমণ্ডল ও সমস্ত বস্তু এই ত্রিত্বের প্রশংসা করছে, নীরবে সাক্ষ্য দিচ্ছে। আমরা এরপরে দেখব যে ১৯:৪-৫-৬ পদে সূর্যের কথা। দাউদ কবিতায় তাকে বরের আসনে বসিয়েছেন। দাউদ আকাশমণ্ডলকে সূর্যের তাঁবু বলেছেন। সূর্য বরের মতন উজ্জ্বল বস্ত্র পরে কন্যার সাথে মিলনের জন্য বার হয়। গীতিকার সূর্যকে বীর ম্যারাথন দৌড় বাজ দেখিয়েছেন, আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলেছে। আজকাল বিভিন্ন দেশে হাজার হাজার লোক এই দৌড়ে অংশ নেয়। দাউদ সূর্যকেই বড় দৌড়বীর বলেছেন, প্রতিদিন পৃথিবী প্রদক্ষিণ। সত্যি বলতে কি, সূর্য ঈশ্বরের পরাক্রমের ও সৃষ্টির সব থেকে বড় সাক্ষী। পৃথিবী থেকে সূর্য ৯,৩০,০০০ মাইল দূরে, পৃথিবী অপেক্ষা ১০৯ গুণ বড়। সূর্যের উত্তাপ ১০,০০০ ডিগ্রি ফারেনহাইট, এহেন বিশাল বস্তুকে সৃষ্টি করবে। আজও অনেকে বলে এই সকল হঠাৎই সৃষ্টি হয়েছিল। আপনি কি একথা বিশ্বাস করবেন? কখনোই না। এত আগুন, এত উত্তাপ, এত আলো, এত ক্ষমতা ঈশ্বর ব্যতীত কে দিতে পারে? মজার বিষয়, বাইবেলে প্রভু যীশুকে ধর্মসূর্য আখ্যা দেওয়া হয়েছে। বাইবেলে পুরাতন নিয়মে মালাকি তার ৪:২ পদে লেখা আছে, তোমরা যে আমার নাম ভয় করে থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। প্রকাশিত বাক্য তার ১১:২৩ পদে লেখা আছে, আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই, কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে। প্রভু যীশুই তো সেই বর যার বিষয়ে পবিত্র বাইবেল উল্লেখিত আছে, যিনি আপন কন্যাকে গ্রহণের জন্য মেঘরাতে আসবেন। সূর্যের রশ্মি যেমন পৃথিবীর সকল প্রান্ত পর্যন্ত আলোকিত করে, তেমনি প্রভুর অনুগ্রহ আশীর্বাদ ব্যাপৃত। দ্বিতীয়, আমরা দেখি ঈশ্বরের বাক্য ঈশ্বরের গৌরব অনুগ্রহ বর্ণনা করে। ১৯ অধ্যায় ৭ থেকে ১১ পদে আমরা দেখি যদিও ঈশ্বর সৃষ্ট জগৎ তার মহিমা ও পরাক্রম প্রকাশ করে, ঈশ্বরের বাক্য তার অপেক্ষা আরো অনেক অনেক বেশি আমাদের জানায়। আমরা দেখি সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, যা আমরা দেখতে পাই ৭ পদে। ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম আমাদের পরিত্রাণ দেয় না, কারণ ব্যবস্থা সিদ্ধ কিন্তু আমরা সিদ্ধ নয়। ব্যবস্থা পালন করা ভুল কিছু নয়, কেন ঈশ্বরের দেওয়া ব্যবস্থা পবিত্র। ব্যবস্থা আমাদের চোখ খুলে দেয়, আমরা আমাদের দোষ দেখতে পাই। ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম যখন আমাদের পাপ দেখায়, স্মরণ করিয়ে দেয়, পাপের বেতন মৃত্যু, এবং তখনই আমরা স্মরণ করি। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশুতে অনন্ত জীবন। সদাপ্রভুর সাক্ষ্য আমাদের জ্ঞান বৃদ্ধি করে, সদাপ্রভুর বিধি যথার্থ। কেউ কেউ বলে কতকগুলো বিধি আছে আমার ভালো লাগে না। আপনার ভালো না লাগতে পারে, কিন্তু ঈশ্বরে ভালো লাগে, তাই তিনি বিধি দিয়েছেন। ঈশ্বর যা দেন তা মানুষের মঙ্গলের জন্য। ঈশ্বরের বিধির ভালো মন্দ আমি কি করে বিচার করি? আপনি দশতলা ঘরের উপর হতে লাফ মারলে ঈশ্বর নিশ্চয়ই মাধ্যাকর্ষণ শক্তিকে বন্ধ করে দেবেন না? মাধ্যাকর্ষণ জগতের জন্য এবং সকলের জন্য, তাই নয় কি? সদাপ্রভুর আজ্ঞা নির্মল আমরা দেখি, আমাদের চোখ খুলে দেয়, আপনাকে আমাকে উন্নত করবে। সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী। ভয় অর্থে ভক্তিপূর্ণ নির্ভরতা, সাধারণত এইটাই আমরা বুঝি। কিন্তু আমি বলবো, পিতাকে যেমন পুত্র ভয় করে, কেন তিনি শাসন করেন, ঠিক তেমন ভয় ঈশ্বরকেও করতে হবে। সদাপ্রভুর ভয় আমাদের নির্মল করবে, সূচি করবে, সংশোধন করবে। সদাপ্রভুর শাসন সকল সত্য। সত্য কি জানতে চান? যোহন লিখিত সুসমাচারে ১৮ অধ্যায় ৩৮ পদে পিলাত যীশুকে প্রশ্ন করেছিলেন, সত্য কি? আর সত্য তার সামনে দাঁড়িয়েছিলেন। যীশু বলেন, আমি সত্য। ১৯ অধ্যায় ১০ পদে আমরা দেখি ঈশ্বরের বাক্য পবিত্র বাক্য, স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হতেও মিষ্ট। একজন প্রচারক যুবকদের বলেছেন, তোমরা যদি কোনোদিন প্রেমের কাহিনী অতি বীরত্বের কাহিনী না পড়ে থাকো, কোনো ক্ষতি নেই, কিন্তু যদি বাইবেল না পড়ে থাকো, তাহলে জগতে সবকিছুই হারালে। ১৯ গীত থেকে আলোচনা করছি, ১১ পদে লেখা আছে ঈশ্বরের বাক্যের প্রয়োজন কেন। ঈশ্বরের বাক্য আমরা দেখি দ্বিতীয় তিমোথী তার ৩ অধ্যায় ১৬ পদে, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। সুতরাং বাইবেল পাঠে আমরা এই সকল বিষয় হতে উপকৃত হই। তৃতীয় দেখি, মানুষ ঈশ্বরের গৌরব বর্ণনা করতে পারে। ১৯ অধ্যায় ১২ থেকে ১৪ পদে আমরা দেখি লেখা আছে, ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো, দুঃসাহসজনিত পাপ হইতেও নিজ দাসকে পৃথক রাখো। সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক, তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে শুচি হইব। আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক, হে সদাপ্রভু আমার শৈল, আমার মুক্তিদাতা। আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পারি না, আর বুঝতে পারলে নানা ছুত নানা অজুহাত দিয়ে বুঝাতে চাই যে আমি ঠিকই আছি। একটা সোজা উদাহরণ দিই, কারো কারো অভ্যাস আছে উপাসনায় নিয়মিতভাবে দেরি করে আসা। ভুলটা তার নজরে পড়ে না, কিন্তু তার আর পাঁচজনের নজরে পড়ে। গুপ্ত দোস্ত আমাদের অনেকের আছে, মানুষের চোখে পড়ে না, কিন্তু ঈশ্বর জানেন। গুপ্ত দোষ থাকা সত্ত্বেও আমরা ভাবি যে আমি পাপী নয়। ঈশ্বরের বাক্য পবিত্র আত্মাই আমাদের ভুল বুঝতে সাহায্য করে। আমরা যত সূচি ও পরিষ্কৃত হই, ততই আমাদের জীবন দিয়ে ঈশ্বরের গৌরব ঘোষণা করি। বাড়িতে ঘি জাল দেবার প্রথমটা বিশ্রী গন্ধ বার হয়, কিন্তু জাল দেবার পর খাঁটি ঘিয়ের সুবাসে ঘর কত সুন্দর হয়। দুঃসাহসজনিত পাপ হতেও নিজ দাসকে পৃথক রাখো। এই দুঃসাহসজনিত পাপ কি? যীশুখ্রিস্টকে অস্বীকার করা। এই গীতে যাকে স্রষ্টা রূপে পেয়েছি, ধার্মিকতার সূর্য রূপে দেখেছি। আমরা ১৯ গীতে ১৪ পদে দেখি এই পদটা বহুবার বিশ্বাসী প্রার্থনায় শুনে থাকবেন। সত্যি আমরা মনে প্রাণে চাই যে আমাদের মুখের বাক্য চিত্তের ধ্যান তাঁর দৃষ্টিতে গ্রাহ্য হোক। দাউদ বলছেন, হে সদাপ্রভু আমার শৈল, আমার মুক্তিদাতা। দাউদের বলকে, দাউদ কাকে মুক্তিদাতা বলে সম্বোধন করছেন? তিনি খ্রিস্ট যীশু। যিনি তার গানের মাঝে লুকিয়ে আছেন। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, ঈশ্বরের বাক্য তার গৌরব বর্ণনা করে। আমরা আমাদের পরিবর্তিত জীবন দিয়ে তার গৌরব বর্ণনা করতে পারি। প্রিয় বন্ধু, আমরা দেখি এবারে কুড়ির গীত। কুড়ির গীতে এক পদে লেখা আছে, সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিউন, জাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। মানুষ সংকটের মধ্যে পড়লেই চায় যেন ঈশ্বর তার আবেদন গ্রহণ করেন, উত্তর দেন, তাই নয় কি? দাউদের গীত, দাউদ দেখছেন যুদ্ধ আসন্ন এবং মসীহ রাজা যুদ্ধে যাচ্ছেন, ঈশ্বর তাকে জয়যুক্ত করবেন। কিন্তু জাকবের নাম কেন? ঈশ্বর নিজের পরিচয় দিতে গিয়ে সবসময় বলছেন, আমি অব্রাহামের, ইসহাকের ও জাকবের ঈশ্বর। মজার ব্যাপার দেখুন, জাকবের চরিত্র পর্যালোচনা করলে দেখি বড় ভাইয়ের সাথে প্রবঞ্চনা, পিতাকে ঠকানো, শ্বশুরকে ঠকানো। আপনি কি এমন লোককে কি ভালোবাসবেন, না তার জন্য গর্ব করবেন, লজ্জায় নাম মুখে নিতেন না? কিন্তু অদ্ভুত ঈশ্বর অপার মহিমা জাকবকেই আশীর্বাদ যুক্ত করলেন, তার মধ্যে দিয়ে নিজের মনোনীত জাতিকে গঠন করলেন। তাই দাউদ তার গানে বলছেন, জাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। কুড়ির অধ্যায় বা কুড়ির গীতের দুই পদে লেখা আছে, তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়ন হইতে তোমাকে সুস্থির রাখুন। এই যে পবিত্র স্থানের কথা বলা হয়েছে, পবিত্র স্থানটা কি মণ্ডলী? না, পবিত্র স্থান জিরুসালামের সেই মন্দির। তখনকার সমাগম তাম্বু, দাউদ সিয়নে কথা বলছেন না, সিয়ন ইসরায়েলের রাজ্যে। দাউদ পবিত্র স্থান বলতে ঈশ্বরের আবাসের কথাই বলছেন। তিন পদের, তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোম বলি গ্রাহ্য করুন, সেলা। প্রেরিতদের কার্যবরণী বাইবেলের নতুন নিয়মে তার দশের অধ্যায় চার পদে দেখি কর্নেলিওকে স্বর্গের দূত বলছেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। কিন্তু এই গীতে যে বলা হয়েছে তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, এটা লক্ষণীয় বিষয়। এখানে বলা হয়নি আমার সকল নৈবেদ্য বা আমাদের সকল নৈবেদ্য। দাউদ কার কথা বলছেন? এখানে খ্রিস্টকে সম্বোধন করা হয়েছে, খ্রিস্টের নৈবেদ্য, এবং সে নৈবেদ্য খ্রিস্ট নিজ জীবনে উৎসর্গ করে সমাপন করবেন, সেই বিষয়ে দাউদ ভাববাণী করছেন। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের জন্যই তিনি নিজেকে প্রায়শ্চিত্ত বলিরূপে দিলেন। কুড়ির গীতের চার থেকে ছয় পদে আমরা দেখি এই অংশে যে পিতা প্রভু যীশুর প্রার্থনা শুনবেন। তিনি বলছেন, পিতা তোমায় ধন্যবাদ জানাই যে তুমি আমার বিনতি শুনেছ, এবং আমি জানি যে তুমি সকল সময় শুনে থাকো। খ্রিস্টই একমাত্র জন যার প্রার্থনা ঈশ্বর সকল সময় শোনেন এবং উত্তর দান করেন। কুড়ির গীতের সাত থেকে নয় পদে দেখি, ইহারা রথে উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব। তাহারা নত হইয়া পতিত হইয়াছে, কিন্তু আমরা উত্থিত হইয়া দাঁড়াইয়া আছি। সদাপ্রভু পরিত্রাণ করো, যেদিন আহ্বান করি রাজা আমাদিওকে উত্তর দিউন। ইসরায়েলের জন্য যিনি রাজা, আজকের দিনে আমাদের জন্য তিনি মুক্তিদাতা, এবং আমরা যখনই প্রার্থনা করি যিশুর নামেই করি, প্রভু রক্ষা করো, হোসান্না হিব্রু ভাষায়। গীত কুড়ি একটা হোসান্না গীত। ঈশ্বর অনুগ্রহ করুন যেন এই গান আমাদের জীবনে অর্থপূর্ণ হয়। এবারে একুশের গীতে আসব। আমরা দেখি এক পদে যে রাজাকে ঈশ্বরের আশীর্বাদ। এই গীতটাও মসীহ সম্বন্ধে না হলেও পাঠ করলে মনে হচ্ছে সম্পূর্ণ মসীহ সম্বন্ধীয়। নূতন নিয়মে আক্ষরিকভাবে মসীহ সম্বন্ধে এই গীত উল্লেখ করে না, তবুও গীতটা পাঠ করলে মনে হবে যে খ্রিস্টের উদ্দেশ্যেই গানটা লেখা। ইসরায়েলিয়েরা অবশ্য বলত যে এই গীতটা মসীহ সম্বন্ধীয়, এবং তালমুদ ওই শিক্ষা দেয়। বিখ্যাত তালমুদ শিক্ষাবিদ রব্বি সলোমন ইসহাক, যার হাজার চল্লিশ খ্রিস্টাব্দ জন্ম, এবং গীত একুশ নাসরতীয় মসীহের বিষয় বলে উল্লেখ করেন। যে সমস্ত মণ্ডলী পদ্ধতি মেনে চলে ও বিভিন্ন দিন উৎসব দিন বলে মানে, তারা স্বর্গারোহণ দিন পালনের জন্য এই একুশের গীত উচ্চারণ করেন। গীত একুশের আরম্ভ এরকম, একুশের এক পদে লেখা আছে, হে সদাপ্রভু তোমার বলে রাজা আনন্দ করেন, তিনি তোমার পরিত্রাণে কতই উল্লাসিত হন। যদিও দাউদ তার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়ে বর্ণনা করেছেন, কিন্তু তার প্রাথমিক ব্যাখ্যায় প্রভু যীশুকেই প্রকাশ করেছেন, তোমার বলে রাজা আনন্দ করেন। বাইবেলের নতুন নিয়মে ইব্রীয়তার ১২ অধ্যায় ২ পদে লেখা আছে, বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যীশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। প্রিয় বন্ধু, ২ পদে দেখি যে এখানে প্রভু যীশু যখন তার মহাযাজকীয় প্রার্থনা করছিলেন তখন তিনি বলেছেন, যোহন লিখিত সুসমাচারের ১৭ অধ্যায় ১ পদে, পিত সময় উপস্থিত হইল, তোমার পুত্রকে মহিম্মান্বিত কর যেন পুত্র তোমাকে মহিম্মান্বিত করেন। প্রভু যীশুর এই প্রার্থনা এবং সর্বকালের সকলে প্রার্থনা যে গৃহীত হবে, একুশের গীত সেই বিষয়ে উল্লেখ করছে। এটা হচ্ছে স্বর্গারণের প্রার্থনা, তিনি পিতার দক্ষিণ পার্শ্বে অবস্থিতি করছেন। প্রিয় ভাই ও বোন, একুশের গীতে ৪ থেকে ৬ পদের মধ্যে আমরা দেখতে পাই যে প্রভু যীশু এই জগতে এসেছিলেন মুক্তির মূল্যরূপে তাঁর জীবন দান করতে। এই পৃথিবীতে তাকে অপমানের নির্যাতনের চূড়ান্ত সহ্য করে তবু তিনি বারে বারে মানুষের জন্য প্রার্থনা জানালেন। প্রিয় বন্ধু, আসুন সেই খ্রিস্টের উপরে আপনি আমি নির্ভর করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।